پانچ وقت نماز جماعت ارشاد پڑی جینو آمی شدا یا الہی.
الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم. الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ. الصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ. نویت سنت الاعتکاف. প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকামের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি. আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আজকের বিশেষ পর্ব কিবলা শেখ তরিকত আমির আলী সুন্নাতের বিখ্যাত কিতাব নামাজের আহকাম হানফি, অর্থাৎ ইসলামী ভাইদের জন্য লিখিত নামাজের বিধানাবলী সম্বলিত কিতাব নামাজের আহকাম থেকে আপনাদের জন্য গোসল এর পদ্ধতি নিয়ে. ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা গোসলের ফরজ সম্পর্কে আমরা শুনেছি, এবার ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল গোসলের সুন্নাত, গোসল কখন করা সুন্নাত, কখন করা মুস্তাহাব এবং গোসলের বিস্তারিত ব্যাখ্যা নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকের এই পর্বে আমরা আপনাদের সাথে থাকছি. আপনারাও মাদানী চ্যানেলের সাথে থাকুন. আল্লাহ তালা আমাদেরকে ইখলাসের সাথে মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করুন. আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম. এই পর্ব শুরু করার পূর্বেই আমরা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার কিছু ফজিলত শুনে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল. যতক্ষণ এই ফজিলত অন্তরে বিদ্যমান থাকবে ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়ার জজবাও আমাদের অন্তরে দিন দিন বাড়তে থাকবে. রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করেন. সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম. ইউপি ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ইতিপূর্বে আমরা শুনে নিয়েছি গোসল এর ফরজ কি কি. আমরা জানলাম গোসলের ফরজ তিনটি এবং গোসল কিভাবে আদায় করতে হবে গোসলের পরিপূর্ণ পদ্ধতি আমরা শুনে নিয়েছি এবং জেনে নিয়েছি. আজকে আমরা আলোচনা করব কখন গোসল করা সুন্নাত, গোসল কখন করা ফরজ এটা তো আমরা জেনে নিয়েছি. গোসল ফরজ যখন হবে তো ফরজ গোসল আদায় করব, এখন গোসল কখন করা সুন্নাত, কখন করা মোস্তাহাব সেটাও জানব. আমরা শেখ তরিকত আমির আলী সুন্নাতের এই রিসালা গোসলের পদ্ধতি যদি মাকতাবুল মদিনা থেকে আমরা হাদিয়া দিয়ে ক্রয় করে নেই তো ইনশাআল্লাহ ছোট রিসালা এর মধ্যে আমরা অনেক কিছু আমাদের জন্য অমূল্য হীরা খুঁজে পাবো, অর্থাৎ জ্ঞানের হীরা মূল্যবান হীরা আমরা খুঁজে পাব. ওখান থেকে আমরা বিস্তারিত জেনে নিতে পারবো যে গোসল কখন কখন ফরজ হয় আর ফরজ যদি হয়ে যায় তখন কিভাবে আদায় করব। আমরা এই পর্বে আলোচনা করেছি, আমরা গত পর্বে আলোচনা করেছি গোসল যদি ফরজ হয় তখন কিভাবে গোসল আমরা আদায় করব এবং গোসলের কি কি ফরজ কার্যাদি রয়েছে। আজকে আমরা শুনব কখন গোসল করা সুন্নাত, কখন গোসল করা মুস্তাহাব। শেখ তরিকত আমির আলী সুন্নাত আমির দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরী রাজাবি জিয়াইদ আহমদ বরকতুল আলিয়া ফতোয়া আলমগীর প্রথম খণ্ডের ১৬ পৃষ্ঠার বরাতে উল্লেখ করেন যে জুমার দিন গোসল করা সুন্নাত, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, নয় জিলহজ অর্থাৎ আরাফাতের দিন এবং ইহরাম বাঁধার সময় গোসল করা সুন্নাত। তাহলে আমরা পেলাম জুমার দিন গোসল করা সুন্নাত, ঈদুল ফিতরের দিন অর্থাৎ রমজানের ঈদে গোসল করা সুন্নাত, ঈদুল আজহার দিন অর্থাৎ কোরবানির ঈদে গোসল করা সুন্নাত, নয় জিলহজ আরফাতের দিন অর্থাৎ হাজিরা যেদিন আরফাতের ময়দানে অবস্থান করেন ওই দিন নয় জিলহজ গোসল করাটা সুন্নাত এবং খানে কাবার তাওয়াফ করার জন্যে এহরামে প্রবেশ করার জন্যে মক্কায়ে মুকাররমার নির্দিষ্ট হারাম নির্দিষ্ট সীমার মধ্যে প্রবেশ করার জন্যে যে ইহরাম বাঁধতে হয়, যে কাপড় পরিধান করতে হয়, সেই ইহরামের কাপড় বাঁধার সময় গোসল করাটা সুন্নাত, গোসল করাটা সুন্নাত। এই সময়গুলোতে, এই দিনগুলোতে, এই স্থানগুলোতে আমরা অবশ্যই অবশ্যই গোসল করার চেষ্টা করব রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণার্থে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় ইসলাম ভাইরা, আমরা গত পর্বে শুনে নিয়েছি যে গোসল কিভাবে করব। গোসল আমরা চাই বালতিতে পানি নিয়ে, কোনো পাত্রে পানি নিয়ে, মগের মাধ্যমে পানি নিয়ে নিয়ে বা শরীরের উপর ঢাললাম, ডান পাশে, বাম পাশে, মাথার উপর এবং প্রত্যেকটা অঙ্গ ভালো করে ধৌত করলাম, এভাবেও গোসল করা যায়। শাওয়ারের নিচেও গোসল করা যায়, নদীর পানিতেও গোসল করা যায়, পুকুরের মধ্যেও গোসল করা যায়, বৃষ্টির পানিতেও গোসল করা যায়। কিন্তু একটা জিনিসে খেয়াল রাখতে হবে, আমাদের ওই তিনটি ফরজ যেন আদায় হয়ে যায়। আমাদের নাকের ভেতরে শক্ত হাড্ডির যেন পানি পৌঁছে যায়, নাকের প্রত্যেকটা লোমে যেন পানি পৌঁছে, নাকের ভেতরের প্রত্যেকটা ময়লা যেন আমরা পরিষ্কার করে বের করে নেই, প্রত্যেকটা অংশে যেন পানি পৌঁছে, এবং মুখের গভীরের, মুখের এই গহ্বরের ভিতরে প্রত্যেকটা অঙ্গে, প্রান্তে, প্রত্যেকটা সাইডে যেন পানি পৌঁছে যায়, এমনকি দাঁতের ছিদ্রের মধ্যেও আমাদেরকে পানি পৌঁছাতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম গোসলের ব্যাপারে। তো গোসল যখনই ফরজ হবে, আমরা অবশ্যই গোসলের ফরজ কারজাদি আদায়ের মাধ্যমে গোসল আদায় করে নিব। গোসল যেখানেই করি না কেন, আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে গোসলের ওই তিনটি ফরজ কাজ যেন সম্পাদিত হয়। এক নম্বর, আমাদের গড়গড়ার সাথে ভালো করে কুলি করতে হবে। দ্বিতীয় নম্বর, নাকের হাড্ডির ভেতর মাংসে পানি পৌঁছাতে হবে এবং নাকের আভ্যন্তরীণ প্রত্যেকটা জায়গায় পানি পৌঁছাতে হবে। লোম পরিষ্কার করতে হবে, নাকের ভিতরের লোম পরিষ্কার রাখতে হবে, করতে হবে, এবং নাকের ভিতরের ময়লা আমাদের পরিষ্কার করতে হবে। সাথে সাথে মাথার তালু থেকে, চুলের গোড়া থেকে, মাথার প্রত্যেকটা চুল অর্থাৎ মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আমাকে পানি পৌঁছাতে হবে, অর্থাৎ শরীরের প্রত্যেকটা অঙ্গ আমার ধৌত হতেই হবে। আর ধৌত কাকে বলে তার তারিফ, তার সংজ্ঞা আমরা পূর্বের সিলসিলার মধ্যে, আমরা পূর্বের সিলসিলাগুলোর মধ্যে আমরা শুনেছি যে যখনই কোনো একটা অঙ্গের উপর দু ফোঁটা পানি প্রবাহিত হয়, কোনো একটা অঙ্গের উপর দুই ফোঁটা পানি প্রবাহিত হয়, গড়িয়ে পড়ে, তখন বলা হয় যে ওই অঙ্গটি ধৌত হয়েছে। যদি শুধুমাত্র তেলের মতো আমরা মালিশ করে নেই, তাহলে ওই অঙ্গ ধৌত করা হয়েছে বলে গণ্য হবে না। প্রিয় কৃষ্ণাই ভেরা, তাই আমরা যেখানেই গোসল করি না কেন, এই তিনটি বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে, যাতে গোসলের এই তিন ফরজ আদায় হয়ে যায়। প্রিয় কৃষ্ণাই ভেরা, এরই ফাঁকে আমরা শুনে নিলাম কখন গোসল করা সুন্নাত, কোন দিনগুলোতে গোসল করা সুন্নাত। এখন আমরা শুনব কখন গোসল করা মুস্তাহাব, কখন গোসল করা মুস্তাহাব, সওয়াবের কাজ, না করলে কোনো গুনাহ নেই। নাম্বার এক, আরাফায় অবস্থানের জন্য, আরাফাতের ময়দানে অবস্থানের জন্য। একটা তো আরাফাতের দিন, আরাফাতের দিন গোসল করা, ইয়ৌমে আরাফার দিন অর্থাৎ নয়ই জিলহজ, ওই দিন আসার সাথে সাথে কি করা, গোসল করা। আরেকটা হচ্ছে হাজিরা, আরাফাতের ময়দানে অবস্থান করার জন্য গোসল করা। নয় জিলহজের দিন গোসল আমরা বাংলাদেশ থেকেও আমরা করতে পারি, চন্দ্রের নয় তারিখ আরাফাতের দিন আমরা বাংলাদেশ থেকেও গোসল করতে পারি, আমাদের সুন্নাত আদায় হয়ে যাবে। আর যারা হাজিরা, তারা আরাফাতের ময়দানে অবস্থান করার জন্যে গোসল করে নেয়া, তাদের জন্য এটা মুস্তাহাব, তাদের জন্য এটা মুস্তাহাব। নাম্বার দুই, মুজদালিফায় অবস্থানের জন্যে, মুজদালিফার মাঠে অবস্থানের জন্যে গোসল করাটা মুস্তাহাব। প্রিয় ইসলামী ভাইরা, এই দুটো জায়গা এমন গুরুত্বপূর্ণ জায়গা যে কিতাবের মধ্যে আসছে, আরফাতের ময়দানে কোনো হাজি অবস্থান করার পর আল্লাহ তাআলা যাকে, যেই হাজিকে আরফাতের ময়দানে অবস্থান করার সুযোগ দিয়েছেন, তার কিসমত, তার ভাগ্যকে শত মারহাবা, কোটি কোটি মারহাবা। যে কিতাবের মধ্যে আসছে যে হাজি আরফাতের ময়দানে অবস্থান করার পর, এরপরে যদি নিজেকে গুনাহগার মনে করে যে আমার গুনাহ মাফ হয় নাই মনে হয়, তাহলে তার মতো, তার মতো হতভাগা আর কেউ নাই, তার মতো হতভাগা আর কেউ নাই। অর্থাৎ আরফাতের ময়দানে অবস্থান করা মানে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলার যা হক রয়েছে সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মাফ করে দিবেন। হ্যাঁ, আমার যদি কোনো কাজা নামাজ থাকে, অনাদায়ী কোনো কিছু থাকে, সেগুলো আমাকে অবশ্যই আদায় করতে হবে। মানুষের হক থাকলে তা আমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। যেহেতু ইসলামী ভাইরা, মুজদালিফার ব্যাপারে ইরশাদ হচ্ছে, মুজদালিফার ময়দানে যে অবস্থান করবে, আরফাতের ময়দানে অবস্থান করলে আল্লাহ তাআলার হক যা তা মাফ করে দিবেন, আর মুজদালিফার ময়দানে যে অবস্থান করবে আল্লাহ তাআলা তার উপর বান্দার হক যা রয়েছে তাও মাফ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই দুটো ময়দানে অবস্থান করার জন্যে গোসল করাটা মুস্তাহাব, গোসল করাটা মুস্তাহাব। নাম্বার তিন, হেরম শরীফে প্রবেশ করার জন্যে, যে মক্কায়ে মুকাররমার হেরম শরীফ, যে একটা নির্দিষ্ট স্থান রয়েছে যেখানে, যেটাকে শরীয়ত হেরম ঘোষণা দিয়েছেন, যেটা সম্মানিত বলে কিতাব ঘোষণা দিয়েছে, যেই স্থানে কোনো রকমের যুদ্ধ করা, মারামারি করা, কাটাকাটি করা, কোনো জীবকে হত্যা করা, কোনো পশু শিকার করা, কারো বদলা নেয়া, সব কিছু ওখানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ওই হেরামের সম্মানের কারণে, হেরামের সম্মানের কারণে। সেই হেরম নামক স্থানে অর্থাৎ হেরম শরীফে প্রবেশ করার জন্য গোসল করাটা মুস্তাহাব, গোসল করাটা মুস্তাহাব। নাম্বার চার, নবী করিম রাউফুর রহিম রাসূল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের রওজা মুবারক জিয়ারতের জন্য গোসল করাটা মুস্তাহাব। সুবহানাল্লাহ। নাম্বার পাঁচ, তাওয়াফ করার জন্য, খানায় কাবার তাওয়াফ করার জন্য গোসল করাটা মুস্তাহাব, খানায় কাবার তাওয়াফ করার জন্য গোসল করাটা মুস্তাহাব। নাম্বার ছয়, মিনাতে প্রবেশ করার জন্য, মিনাতে প্রবেশ করার জন্য, মিনা নামক স্থান রয়েছে সেখানে প্রবেশ করার জন্য আমাদের গোসল করাটা কি মুস্তাহাব। নাম্বার সাত, দশ এগারো বারোই জিলহজ, দশ এগারো বারোই জিলহজ, যেই তিন দিনে কোরবানি করার ইজাজত শরীয়ত আমাদেরকে দিয়েছে, অনুমতি শরীয়ত আমাদেরকে দিয়েছে। কেউ যদি দশ তারিখ কোরবানি করতে না পারে তো সে যদি এগারো তারিখ করে কোরবানি আদায় হয়ে যাবে। যদি এগারো তারিখ করতে না পারলো কেউ অসুস্থতার কারণে, কোনো বিপদের কারণে, কোনো সমস্যার কারণে, তাহলে বারো তারিখ যদি সে কোরবানি করে দেয়, কোরবানি করে নেয়, তাহলে তার কোরবানি আদায় হয়ে যাবে। এই তিন দিন, দশ এগারো বারো, এই তিন দিন জামরাতে কঙ্কর নিক্ষেপের জন্য, জামরা যেখানে আমরা হাজিরা শয়তানের নির্দিষ্ট তিনটা স্থানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে থাকে, কঙ্কর নিক্ষেপ করে থাকে, ওই তিনটি স্থানে কঙ্কর নিক্ষেপের জন্যে ওই তিন দিন গোসল করাটা মুস্তাহাব। দশ তারিখ জামরাতে আপনি কঙ্কর নিক্ষেপ করার জন্য যাবেন, এরই পূর্বে আপনি গোসল করে নিলেন। এগারো তারিখ যাবেন তো আপনি গোসল করে নিলেন, বারো তারিখ জামরাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার জন্য যাবেন তো গোসল করে নিলেন, এটা হচ্ছে মুস্তাহাব। খুব ভালো কাজ, খানায়ে কাবার মধ্যে হারাম শরীফে একটি ভালো কাজ করেন তো এক লক্ষ নেকির বরাবর, এক লক্ষ, একটা সওয়াব এখানকার, একটা সওয়াব ওখানে, আল্লাহ তাআলা এক লক্ষ গুণ বাড়িয়ে দিবেন। এক রাকাত নামাজ এক লক্ষ রাকাত নামাজের সমান। সুবহানাল্লাহ। তাই ওখানে একটা মুস্তাহাব কাজও অসংখ্য 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 মূল্যায়ন আমাদের করতে হবে, এটাকে মূল্যায়ন করতে হবে অসংখ্য সওয়াবের ভাগিদার হওয়ার জন্য। প্রত্যেক মুস্তাহাব কাজ, সুন্নত কাজ আমাদেরকে সেখানে হোক বা বাংলাদেশের জমিনে হোক আমাদেরকে আদায় করা উচিত, আমাদের আদায় করা উচিত। নাম্বার আট, শবে কদরের রাতে গোসল করাটা মুস্তাহাব। নাম্বার নয়, বরাতের রাতে, শবে বরাতের রাতে গোসল করাটা মুস্তাহাব। শবে কদরের রাত কখন? আমরা সচরাচর প্রসিদ্ধ যেটি রাত সেটি হচ্ছে রমজানের ২৬তম দিনগত রাত, ২৬তম দিনগত রাত, ২৬ তারিখের যেটা দিন চলে গিয়ে রাত আসবে, অর্থাৎ ২৭ তারিখের শুরুর রাত যেটা, সেটা হচ্ছে শবে কদরের রাত। ওলামায়ে কেরাম আমাদেরকে ওই রাতের প্রতি ইশারা করেছেন, তাই আমরা ওই রাতেই শবে কদর লাভের জন্য আমরা ইবাদত করে থাকি। নাম্বার নয় হচ্ছে বারাতের রাতে, কিসের রাতে? শবে বারাতের রাতে, অর্থাৎ শাবানের ১৫তম রাত, শাবানের ১৫তম রাত, অর্থাৎ রমজানের পূর্বের যেটা মাস শাবানের 14 দিন গত হয়ে 15 তারিখ আগমন ঘটে, 15 তারিখের রাত যেটি 14তম দিনগত রাত, 15 তারিখের শুরুর যেই রাত সেটা হচ্ছে সবে বারাতের রাত, সেটাকে মোবারক রাত বলা হয়েছে কিতাবে। তাই ওই রাতে গোসল করে নেওয়াটা মুস্তাহাব, গোসল করব, ইবাদত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নাম্বার 10, আরাফাতের রাতে, নয় জিলহজ তো আপনি করবেনই করবেন, আরাফাতের দিনেও গোসল করাটা যেভাবে সুন্নাত, আর আরাফাতের রাতে গোসল করাটা মুস্তাহাব। নাম্বার 11, মিলাদ শরীফের মাহফিল অংশগ্রহণ করার জন্য, সুবহানাল্লাহ, মিলাদ শরীফের মাহফিলে অবস্থান করার জন্য গোসল করাটা মুস্তাহাব। প্রিয় ইসলামী ভাইরা, এগুলো আমাদের কিবলা শেখ তরিকত আমির আলে সুন্নতের নিজের কোনো কথা নয়, কিবলা শেখ তরিকত আমির আলে সুন্নত যা দুরুরে মুখতার ও রাদ্দুল মুখতার কিতাব এর বরাতে এখানে নকল করেন, যা বাহারে শরীয়তের মধ্যেও রয়েছে হাওলা সহকারে একদম উদ্ধৃতি পৃষ্ঠা নাম্বার সহ। কিবলা শেখ তরিকত আমির আলে সুন্নত উনার বিখ্যাত এই কিতাবে গোসলের পদ্ধতি নামক অধ্যায়ে এই মশালাগুলো আনেন। নাম্বার 12, অন্যান্য মাহফিল অংশগ্রহণ করার জন্য, যে কোনো মাহফিলে ভালো নেকির মাহফিল অংশগ্রহণ করার জন্য আপনি গোসল করে নিতে পারেন, মুস্তাহাব। নাম্বার 13, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর, আপনি মৃত ব্যক্তিকে গোসল করিয়েছেন, মৃত ব্যক্তিকে জানাজার জন্য আপনি রেডি করিয়েছেন, তো এরপর আপনার যদি শরীরে যদি আপনার নাপাকি লেগে থাকে তো নাপাকি তো আপনি পরিষ্কার করবেনই, আর নাপাকির কোনো আসর নাই, তারপরেও নাপাকির কোনো নিশানা নাই, তারপরেও মঞ্জতকে মৃত ব্যক্তিকে গোসল করানোর পর একটু নিজে গোসল করে নেওয়াটা মুস্তাহাব, কোনো ফরজ নয়, মুস্তাহাব কাজ। নাম্বার 14, পাগল ব্যক্তি পাগলামি মুক্ত হওয়ার পর, পাগল ব্যক্তি যখন সুস্থ হয়, পাগলামির ভাব যখন তার মধ্য থেকে বিদায় নেয়, সে যখন সুস্থ পরিপূর্ণ ভালো মানুষ হয়ে যায়, তখন তার গোসল করাটা মুস্তাহাব। নাম্বার 15, অজ্ঞান অবস্থা থেকে জ্ঞান ফিরে পাওয়ার পর, অজ্ঞান হয়ে গিয়েছিল কেউ, অজ্ঞান অবস্থা থেকে বেহুশি থেকে যখন হুশে চলে আসে, জ্ঞান ফিরে পায়, তখন গোসল করে নেওয়াটা মুস্তাহাব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। নাম্বার 16, মাতলামি থেকে মুক্তি লাভের পর, কেউ মাতাল হয়ে গিয়েছিল, নেশা করেছে, খারাপ জিনিস সেবন করেছে, তো মাতলামি থেকে মুক্তি লাভের পর গোসল করাটা মুস্তাহাব। নাম্বার 17, খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা মনোযোগ দিয়ে শুনি, যে নাম্বার 17, গুনাহ থেকে তওবা করার জন্য গোসল করাটা মুস্তাহাব, গুনাহ থেকে তওবা করার জন্য গোসল করাটা মুস্তাহাব। নাম্বার 18, নতুন কাপড় পরিধান করার জন্য গোসল করাটা মুস্তাহাব। নাম্বার 19, সফর থেকে ফিরে আসার পর, আপনি কোথাও সফরে ছিলেন, সফর থেকে ফিরে বাড়িতে এসেছেন বা আপনার নির্দিষ্ট স্থানে চলে এসেছেন, শুকরিয়া স্বরূপ আপনি চলে এসেছেন আপনার নির্দিষ্ট গন্তব্যে, তো এরপর আপনি গোসল করে নিন, গোসল করাটা মুস্তাহাব। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা তো এমনি কোনো জায়গা থেকে ফিরে আসলে আমরা গোসল করি, অথবা নতুন কাপড় পরার জন্য আমরা গোসল করি, বা কোনো ভালো জায়গায় যাচ্ছি, মাহফিলে যাচ্ছি, বা ঈদের সময় যে কোনো পবিত্র মুহূর্তে আমরা গোসল করে থাকি, কিন্তু গোসল করার পূর্বে যদি আমরা ভালো ভালো নিয়ত করে নিই, যে আমি নতুন কাপড় পরছি, কিতাবের মধ্যে আছে নতুন কাপড় পরার আগে গোসল করাটা মুস্তাহাব, আমি গোসল করে নিই, কোনো সফর থেকে আসার পর গোসল করাটা মুস্তাহাব, আমি মুস্তাহাবের সওয়াব লাভের নিয়তে আমি গোসল করি, তো ইনশাল্লাহ আপনার গোসলও হয়ে যাবে, সওয়াবও পেয়ে যাবেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, ওই ব্যক্তি খুব জ্ঞানী মেধাবী, ওই ব্যক্তি খুব চালাক যে ছোট ছোট নেকিকেও আমল করে, ছোট ছোট নেকির উপরও আমল করে, ছোট ছোট ভালো ভালো কাজগুলো করে নেয়, বড় আশায় বসে না থেকে বড়ও করতে থাকে ফরজ ওয়াজিবাদ সেগুলো, এবং ছোট ছোট যেগুলো নেকি কাজ সে পায় সেগুলো করতে থাকে, আর গুনাহকে ছোট মনে করে না করে সেটা থেকে যে দূরে থাকে। তো জ্ঞানী হচ্ছে সেই যে নেক কাজকে তুচ্ছ মনে করে না, ছোট মনে করে না, ছোট হলেও তা করে নেয়, আর গুনাহ ছোট হলেও তাকে অনেক বড় মনে করে, তার থেকে অনেক দূরে থাকে, সেটাই হচ্ছে জ্ঞানী এবং চালাক ব্যক্তির আলামত। প্রিয় ইসলামী ভাইরা, তাই আমরা শুনলাম যে সফর থেকে ফিরে আসার পর গোসল করাটা মুস্তাহাব। নাম্বার 20, ইস্তিহাজার রক্ত বন্ধ হওয়ার পর, মহিলাদের একটি রোগ, এর রক্ত বন্ধ হওয়ার পর গোসল করাটা মুস্তাহাব। নাম্বার 21, চন্দ্র ও সূর্য গ্রহণের নামাজের জন্য। নাম্বার 22, ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনা নামাজ, বৃষ্টি প্রার্থনার নামাজ আদায়ের জন্য, যখন খুব খরা দেখা দেয়, বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, তখন মানুষ বৃষ্টি লাভের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করার নামাজ রয়েছে, যা শরীয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওই ইস্তিসকার নামাজ বা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায়ের জন্যে গোসল করাটা মুস্তাহাব। নাম্বার 23, ভয়ভীতি, ভীষণ অন্ধকার ও তীব্র বাতাস প্রবাহ থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে নামাজ আদায়ের জন্য। খুব ভয় হচ্ছে আপনার, প্রচন্ড অন্ধকার, পথ দেখা যাচ্ছে না, তখন আল্লাহর দরবারে আপনি নামাজ পড়তে পারেন। তীব্র বাতাস হচ্ছে, প্রচন্ড ঝোড়ো হাওয়া, তা থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে আপনি নামাজ পড়বেন। সে নামাজ আদায়ের জন্য আপনি শুরুতে গোসল করে নেওয়াটা মুস্তাহাব। সর্বশেষ মুস্তাহাবের যেটি অপশন আমির আলে সুন্নাত এখানে উদ্ধৃত করেন, সেটি হচ্ছে 24 নম্বর, ডাবল 12, 24 নম্বর, যে শরীরে কোন স্থানে নাপাকি লেগেছে তা সঠিক জানা না থাকলে, আপনার শরীরে কোন স্থানে নাপাকি লেগেছে, আপনি কনফার্ম যে নাপাকি লেগেছে, তো কোন স্থানে লেগেছে আপনি শনাক্ত করতে পারছেন না, তখন গোসল করে নেওয়াটা মুস্তাহাব। গোসল করে নেওয়াটা, পুরো শরীরে আপনি ধুয়ে নেন, গোসল করে নেন, তো আপনি মুস্তাহাবের সওয়াব পেয়ে যাবেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদ্রিজ চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা শুনে নিলাম গোসল কোন অবস্থায় করা মুস্তাহাব, কোন অবস্থায় করা সুন্নাত। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে এখন আমরা এমন একটি জিনিস নিয়ে আলোচনা করব যার ব্যাপারে আমাদের সাধারণত দৃষ্টি যায় না, সেটা হচ্ছে আমরা পবিত্র থাকি বা নাই থাকি, হয়তো অনেকে কোরআনে পাক স্পর্শ করে ফেলি, কোরআনে পাকের আয়াত তিলাওয়াত করে ফেলি, কোরআনে পাকের আয়াতের তর্জমার উপর হাত চালিয়ে দেই, এটা কেমন? তো কোরআন শরীফ পড়া বা স্পর্শ করা কেমন? ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা পবিত্র থাকা অবস্থায় কোরআনে পাকের স্পর্শের ব্যাপারে কেমন আদব থাকা চাই আমাদের, আর যদি অপবিত্র থাকি অর্থাৎ ওযুহীন থাকি তখন কেমন হওয়া উচিত, আর যদি গোসল ফরজ থাকে আমাদের উপর তখন কোরআনে পাক স্পর্শ করার হুকুম কি, আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সেটার উপর আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কিবলা শেখ তরিকত আমির আল সুন্নাত আমির দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াঈদ আহমদ বারকাতুল্লাহ আলিয়া, ওনার বিখ্যাত কিতাব নামাজের আহকামের গোসলের পদ্ধতি নামক অধ্যায়ে এই জিনিসটি উদ্ধৃত করেন, কোরআন শরীফ পড়া বা স্পর্শ করার 10টি আদব। কিবলা শেখ তরিকত আমির আল সুন্নাত যা এখানে লিপিবদ্ধ করেন, কোরআন শরীফ পড়া বা স্পর্শ করার 10টি আদব। নাম্বার 1, যার উপর গোসল ফরজ তার জন্য মসজিদে প্রবেশ করা। প্রিয় ইসলাম ভাইয়েরা আমরা গভীর মনোযোগ সহকারে শুনি, মাদ্রাসা চ্যানেলের দর্শক বৃন্দ আমরা একটু ভালোভাবে শুনে নেই। নাম্বার 1, যার উপর গোসল ফরজ তার জন্য মসজিদে প্রবেশ করা, তাওয়াফ করা, কোরআন শরীফ স্পর্শ করা, কোরআন শরীফ স্পর্শ না করে এর কোনো আয়াত বা সূরা মুখস্থ পড়া, কোরআন শরীফের কোনো আয়াত লিখা, আয়াতের তাবিজ লিখা, এটা ওই অবস্থায় হারাম যখন কাগজ স্পর্শ করা পাওয়া যায়, অর্থাৎ আপনি তাবিজ লেখার সময় কাগজে স্পর্শ করছেন, যা লিখছেন তা স্পর্শ হচ্ছে, যাতে আয়াতে কোরআন আছে, আর যদি কাগজ স্পর্শ না করে লিখেন তাহলে জায়েজ। এমন আংটি স্পর্শ করা বা পরিধান করা যাতে কোরআন শরীফের আয়াত বা হুরুফে মুকাত্তিআত লিখিত আছে তা সম্পূর্ণরূপে হারাম, অর্থাৎ যার উপর গোসল ফরজ, যার উপর গোসল ফরজ ওই ব্যক্তি না মসজিদে প্রবেশ করতে পারবে, না তাওয়াফ করতে পারবে, না কোরআন শরীফ স্পর্শ করতে পারবে, না কোরআন শরীফের আয়াতকে স্পর্শ করতে পারবে, আয়াতের তরজমাকে অনুবাদকে স্পর্শ করতে পারবে, না কোরআন শরীফ স্পর্শ না করে মুখে মুখে নিজে নিজে মনে মনে পড়তে পারবে, কখনো সে পারবে না। আবার সে কোরআনে পাকের আয়াতের কিছু তাবিজাত রয়েছে, তাবিজ রয়েছে, তাও লিখতে পারবে না। হ্যাঁ, কখন লিখতে পারবে না, যখন আয়াত লিখছে, তাবিজ লিখছে, তো হাতে ওই কাগজ স্পর্শ করা, আয়াত স্পর্শ করা যখন পাওয়া যাবে তখন। হ্যাঁ, যদি আমি এভাবে লিখছি যে কলম ঘুরাচ্ছি তো লিখছি আমার হাত কাগজ স্পর্শ করছে না, তখন জায়েজ, তখন জায়েজ, আয়াত হিসাবে নয়, তাবিজ হিসাবে লেখা হচ্ছে। আর যেখানে কোরআনে পাকের আয়াত লিখিত তাবিজ রয়েছে সে তাবিজকে স্পর্শ করা, অথবা এমন আংটি, আমাদের সমাজে কিছু আংটি রয়েছে যে আংটির উপর কোরআনে পাকের কিছু আয়াত লেখা থাকে, যেমন ইয়াসিন, আলিফ লাম মিম, আলিফ লাম র, কিছু আয়াত, অথবা পুরো আয়াতুল কুরসি লেখা থাকে। এরকম আংটি স্পর্শ করা এবং পরিধান করা যাতে কোরআন শরীফের আয়াত বা হুরুফে মুকাত্তিআত রয়েছে, যেগুলো কোরআনে পাকের সূরা শুরুতে যে সমস্ত হরফ সমূহ দ্বারা আয়াত শুরু করা হয়, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এগুলোকে হুরুফে মুকাত্তিআত বলা হয়, অর্থাৎ বিচ্ছিন্ন হরফ, বিচ্ছিন্ন হরফ, এগুলো কিন্তু কোরআনে পাকের আয়াত। তো এগুলোর উপর স্পর্শ করা, এগুলো ধরা গোসল যার উপর ফরজ তার জন্যে জায়েজ নেই, বরং হারাম। হ্যাঁ, মোম দ্বারা জামানো, প্লাস্টিক দ্বারা মোড়ানো কাপড় বা চামড়াতে সেলাই করা তাবিজ স্পর্শ করলে বা গায়ে দিলে কোনো অসুবিধা নেই, এমন তাবিজ যা মোমের মোমদানির ভেতর আছে, প্লাস্টিক কুডিংয়ের ভিতর আছে, অথবা আপনি চামড়া দিয়ে সেলাই করে নিয়েছেন, চামড়ার ভেতর তাবিজ উপরে আপনি স্পর্শ করেছেন, তাহলে কোনো সমস্যা নেই, আপনি স্পর্শ করতে পারবেন। নাম্বার দুই, যদি কোরআন শরীফ জুজদানের অর্থাৎ গিলাফের মধ্যে থাকে তাহলে ওযু বা গোসলবিহীন অবস্থায় জুজদান স্পর্শ করলে কোনো অসুবিধা নেই। কোরআন শরীফ যদি কাভারের ভিতর থাকে, কোরআন শরীফের আলাদা যদি একটি কাভার থাকে, চাই কাপড়ের, চাই কোনো রেক্সিনের, অন্য যে কোনো কাভার, কাভারের ভিতর যদি, গিলাফের ভিতর যদি কোরআনে পাক থাকে, তাহলে ওযু বা গোসলবিহীন অবস্থায় জুজদান স্পর্শ করলে, কাভারের উপর যদি আপনি স্পর্শ করেন, তাহলে কোনো অসুবিধা নেই। নাম্বার তিন, অনুরূপভাবে ওযু বা গোসলবিহীন অবস্থায় এমন কাপড় বা রুমাল দ্বারাও কোরআন শরীফ স্পর্শ করা জায়েজ। অনুরূপভাবে ওযু বা গোসলবিহীন অবস্থায় এমন কাপড় বা রুমাল দ্বারা কোরআনে পাক স্পর্শ করা জায়েজ যা নিজের বা কোরআন শরীফের অধীনে নয়, যেমন এই চাদরটা এখন আমার শরীরের অধীনে, অর্থাৎ আমার শরীরের সাথে এটার সম্পর্ক রয়েছে, আমার এখন ওযু নেই, আমি এই চাদর দিয়ে কোরআনে পাক স্পর্শ করতে পারবো না, কেননা এটা আমার অধীনে, আমার অধীনস্থ নয়, আমার সাথে সম্পৃক্ত নয়, আমার সাথে সংযুক্ত নয়, এমন কাপড় দিয়ে যদি আমি স্পর্শ করি তাহলে আমি ওযু ছাড়াও, অথবা আমার উপর গোসল ফরজ, ওই অবস্থায় আমি কোরআনে পাক স্পর্শ করতে পারবো। আমি আবার বলছি, অনুরূপভাবে ওযু বা গোসলবিহীন অবস্থায় এমন কাপড় বা রুমাল দ্বারাও কোরআন শরীফ স্পর্শ করা জায়েজ যা নিজের বা কোরআন শরীফের অধীনে নয়। আমার সাথে কোনো, আমি একটা এক্সট্রা রুমাল দ্বারা যদি কোরআনে পাক ধরি ওযু ছাড়া অবস্থায় বা গোসলবিহীন অবস্থায়, তাহলে জায়েজ। নাম্বার চার, জামার আস্তিন, ওড়না শাড়ি আঁচল, জামার আস্তিন বা ওড়না শাড়ির আঁচল ইত্যাদি দ্বারা, এমনকি চাদরের এক পার্শ্ব কাঁধের উপর রেখে অন্য পার্শ্ব দ্বারাও কোরআন শরীফ স্পর্শ করা হারাম, কেননা এই সমস্ত কাপড় পরিধানকারীর অধীনস্থ, এই সমস্ত কাপড় পরিধানকারীর অধীনস্থ, যেটা আমি আগেই বললাম যে এ চাদর আমার অধীনস্থ, আমার সাথে এটার সম্পৃক্ততা আছে, হ্যাঁ এটার সাথে আমার সংযুক্ততা আছে বলে এটা দিয়ে আমি যেমন ওযুবিহীন, এখন আমার এটাও ওযুবিহীন ব্যক্তির সাথে স্পর্শ হওয়ার কারণে এটাও ওযুবিহীনের হুকুমে চলে এসেছে, বা যার উপর গোসল ফরজ তার সাথে যদি ওই কাপড়ের স্পর্শতা থাকে, সম্পৃক্ততা থাকে, ওটা দিয়ে সে কোরআনে পাক ধরতে পারবে না। নাম্বার পাঁচ, দোয়ার নিয়তে বা বরকত লাভের উদ্দেশ্যে কোরআন শরীফের কোনো আয়াত ওযু বা গোসলবিহীন অবস্থায় পাঠ করলে কোনো অসুবিধা নেই, শুধু পাঠ করতে পারবেন। কোনো জায়গায় আপনি যাচ্ছেন, আপনার রাতে অন্ধকারে ভয় লাগছে, তো আপনি যদি ভয় থেকে পরিত্রাণের নিয়তে অথবা দোয়ার নিয়তে আপনি যদি কোরআনে পাকের কোনো আয়াত তিলাওয়াত করেন তো কোনো সমস্যা নেই। যেমন দোয়া বা বরকত লাভের উদ্দেশ্যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, বা শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললেন, অথবা কোনো মুসলমানের মৃত্যুর সংবাদ শুনে আপনি, বা দুঃখজনক সংবাদ শুনে আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, অথবা প্রশংসার নিয়তে, আল্লাহ তাআলার প্রশংসার নিয়তে সম্পূর্ণ সূরা ফাতিহা পড়লেন, বা আয়াতুল কুরসি পড়লেন, বা সূরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করলেন, এগুলো পাঠ করার মধ্যে কোরআন তিলাওয়াতের নিয়ত যদি আপনি না করে থাকেন, তাহলে আপনি ওযু ছাড়া গোসলবিহীন অবস্থায় পাঠ করতে পারবেন। ওইগুলো পাঠ করার মধ্যে কোরআন তিলাওয়াতের নিয়ত যদি না থাকে, তাহলে আপনি ওযু বা গোসলবিহীন অবস্থায় পাঠ করাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি যদি তিলাওয়াতে কোরআনের নিয়ত করে ফেলেন, আমি কোরআন পাকের তিলাওয়াত করছি, তখন এটা আপনার জন্য তিলাওয়াত করা হারাম। কখন? গোসলবিহীন অবস্থায়। ওযুবিহীন অবস্থায় তো আপনি তিলাওয়াত কোরআন করতে পারবেন, কিন্তু আপনার উপর গোসল ফরজ, ওই অবস্থায় আপনি তিলাওয়াতের নিয়তে কোরআন পাকের কোনো আয়াত আপনি তিলাওয়াত করতে পারবেন না। তিলাওয়াতের নিয়ত ছাড়া ভয় থেকে পরিত্রাণের জন্য, শুকরিয়া আদায়ের জন্য, বা কারো মৃত্যু সংবাদে কোরআন পাকের কোনো আয়াত আপনি অবশ্যই তিলাওয়াত করতে পারবেন। নাম্বার ৬, প্রশংসার নিয়তে আপনি উল শব্দ ব্যতীত সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস, উল শব্দ ব্যতীত, যেমন এই তিনটা সুরার শুরুতে কুল, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তাহলে এখানে কুল শব্দটা বাদ দিয়ে আপনি আউযু থেকে যদি শুরু করেন, কুল হুয়াল্লাহু, কুল ছাড়া যদি হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এখান থেকে যদি আপনি পড়েন প্রশংসার নিয়তে, তাহলে অবশ্যই পাঠ করতে পারবেন। আর কুল সহ প্রশংসার নিয়তেও ওই তিন সুরা পাঠ করা যাবে না। নাম্বার ৭, ওযুবিহীন কোরআন শরীফ বা কোরআন শরীফের কোনো আয়াত স্পর্শ করা হারাম। তবে কোরআন শরীফ স্পর্শ না করে মুখস্থ বা দেখে দেখে পড়াতে কোনো অসুবিধা নেই। এটা কখন? যখন আপনার উযু নেই তখন। এটা হচ্ছে ওযু ছাড়া কোরআন শরীফ পড়ার বিধান। তা আমার উপর গোসল ফরজ হয়, তাহলে আমি না কোরআন দেখে পড়তে পারবো, না কোরআন শরীফ মুখস্থ পড়তে পারবো। নাম্বার ৮, যে পাত্র বা মাটিতে কোরআন শরীফের কোনো আয়াত বা সুরা লিখিত আছে, তা ওযু ও গোসলবিহীন অবস্থায় স্পর্শ করা হারাম। নাম্বার ৯, কোরআন শরীফের সুরা বা আয়াত লিখিত পাত্র বা বাটি ব্যবহার করা সকলের জন্য মাকরুহ, তবে বিশেষ করে আরোগ্য লাভের নিয়তে তাতে পানি নিয়ে পান করলে কোনো অসুবিধা নেই। নাম্বার ১০, ফার্সি, উর্দু, বাংলা বা যে কোনো ভাষাতে কোরআন শরীফ অনুবাদ হোক না কেন, কোরআন শরীফের সে অনুবাদও পড়া ও স্পর্শ করার হুকুম কোরআন শরীফের হুকুমেরই অনুরূপ, অর্থাৎ তাও বিনা অজু ও বিনা গোসলে স্পর্শ করা যাবে না। প্রিয় ইসলামী ভাইরা ও মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম ওযু ছাড়া কোরআনে পাক স্পর্শ করা এবং পড়ার বিধান, তিলাওয়াত করার বিধান, আর যখন গোসল ফরজ হয়ে থাকে অর্থাৎ গোসলবিহীন অবস্থায় কোরআন শরীফ পড়া এবং স্পর্শ করার বিধান। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শরীফের ইজ্জত করার, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা সর্বদা সর্বাবস্থায় আমাদেরকে পবিত্র রাখুক এবং পবিত্র অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও আফিয়তের সাথে, ক্ষমা ও নিরাপত্তার সাথে মদিনায়ে তৈয়বায় শাহাদাতের মওত নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
পাঁচ ওয়াক্তে নামাজ জামাতের সাথে পড়ি যেন আমি সদা ইয়া ইলাহ।